বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 4 নভেম্বর, 19 কার্তিক এবং ফার্সি 14 অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরান সেটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন নগণ্য কারাবাক পরিস্থিতি নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বিশ্বনবীকে অবমাননার ঘটনায় বাংলাদেশে প্রতিবাদকারীদের বিরুদ্ধে বিশেষ মহলের অপপ্রচার সম্পর্কে ঢাকা থেকে পাঠানো আরেকটি প্রতিবেদন শুনতে পাবেন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা। এরপর রয়েছে প্রাত্যহিক আয়োজন পত্রপত্রিকার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা। প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। অবিরাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্বয়ংক্রিয় উৎক্ষেপক উদ্বোধন করল ইরান। বার্ষিক বিমান মহড়া শেষ করেছে ইরানের বিমান বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প, আশা ছাড়তে নারাজ বাইডেনের সমর্থকরা। আমেরিকার নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের কোন সমস্যা হবে না, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আশাবাদ। এবং ভারতের কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ, অংশ নিলেন হাজার হাজার মানুষ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সোহেল আহমেদ। অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা, বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইল লঞ্চারের। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসেন সালামি আজ নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক উদ্বোধন করেন। তিনি এ সম্পর্কে বলেছেন, এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করেছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হল শত্রুদের দেখে কাঁপুনি সৃষ্টি হওয়া। আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দেয়। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে, পাশাপাশি শত্রুরা দুর্বল হয়ে পড়ছে, তবে শত্রুদের হুমকি এখনও রয়েছে। শত্রুদেরকে মনস্তাত্ত্বিক ও কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার উপর জোর দেন জেনারেল সালামি। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে বলেছেন, তার দেশের উপর আমেরিকার সর্বাত্মক নিষেধাজ্ঞা সত্ত্বেও নবম বার্ষিক বিমান মহড়া সাফল্যের সঙ্গে শেষ হয়েছে। মঙ্গলবার গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই 99 নামের এই মহড়া শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিমান বাহিনীর বার্ষিকী মহড়া পূর্ব নির্ধারিত সবগুলো লক্ষ্য অর্জন করতে সক্ষম হয়েছে। ইরানের বিমানবাহিনীর কমান্ডার বলেন, এদেশের শত্রু ও মিত্র উভয়ের জানা উচিত এই মহড়া সর্বোচ্চ গুণগত মান বজায় রেখে এমন সময় অনুষ্ঠিত হয়েছে যখন ইরানি জনগণের শত্রুরা বহু বৎসর ধরে এদেশের সশস্ত্র বাহিনীর উপর সর্বাধিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। এদিকে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি কামিকাজে ড্রোন শত্রুর কল্পিত লক্ষ্যবস্তু সফলতার সঙ্গে ধ্বংস করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার গার্ডিয়ান্স অব বেলায়াত 99 বিমান মহড়ার শেষ দিনে কামিকাজে ড্রোন ব্যবহার করে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়। এছাড়া মহড়ায় অত্যন্ত নিচু দিয়ে উড়ে গিয়ে ফ্যান্টম বিমান শত্রুর অবস্থানে কার্পেট বোমা বর্ষণ করেছে। ইরানে তৈরি কারার স্ট্রাইকার বোমারো ড্রোন প্রথমবারের মতো সামরিক মহড়ায় অংশ নিয়ে কল্পিত শত্রুর উপর বোমা বর্ষণ করে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, আমরা নির্বাচনে জিতে গেছি। তিনি ভোট গণনা বন্ধ করতে সুপ্রিম কোর্টের প্রতি আহ্বান জানান। তার মতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনার আর প্রয়োজন নেই। এখন পর্যন্ত ডেমোক্রেট প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন পেয়েছেন 338 ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 213 ইলেকটোরাল ভোট। বেশ কয়েকটি রাজ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে, তবে বেশি ইলেকটোরাল ভোট রয়েছে এমন কয়েকটি রাজ্যে সামান্য এগিয়ে আছেন ট্রাম্প। বাইডেনের সমর্থকরা অবশ্য এখনও জয়ের ব্যাপারে আশা ছাড়েননি। ডেমোক্রেটরা বলছেন, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিজয়ের যে পূর্বাভাস দেয়া হয়েছে তা সঠিক নয়, কারণ সেখানে পোস্টাল ব্যালট অন্তর্ভুক্ত করা হয়নি। সেটা করা হলে ফলাফল ডেমোক্রেটদের দিকেই যাবে। এদিকে ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কী ঘটছে এবং কে প্রেসিডেন্ট হচ্ছেন তা তেহরানের কাছে গুরুত্বপূর্ণ নয়। তিনি আজ তেহরানে মন্ত্রী পরিষদের বৈঠকে একথা বলেন। রুহানি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে অবশ্যই আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। নিষেধাজ্ঞার পরিবর্তে সম্মান, হুমকির পরিবর্তে শ্রদ্ধা এবং আইন লঙ্ঘনের পরিবর্তে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথ অনুসরণ করতে হবে। ইরানের প্রেসিডেন্ট বলেন, উত্তর এবং উত্তর পশ্চিম সীমান্তে তাকফিরি সন্ত্রাসীদের উপস্থিতি মেনে নেওয়া হবে না, এ বিষয়টি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। তিনি কূটনৈতিক ও বেসামরিক পন্থায় কারাবাখ সংকটের সমাধান করতে আঞ্চলিক দেশগুলোর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, যারা মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও আলী ওয়াসাল্লামের অবমাননা করেছে তারা মারাত্মক অন্যায় করেছে, কিন্তু যারা মানুষ হত্যা করছে তারাও বড় অন্যায় করছে এবং মানবতা বিরোধী কাজ করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে, আর সৌদি আরবে শোনা যাচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, কোনো দেশের পররাষ্ট্রনীতি কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করে না বলে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক তাতে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। এছাড়া বাংলাদেশে চলমান ফ্রান্স বিরোধী বিক্ষোভেও দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে না বলে তিনি মন্তব্য করেন। এ সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না। আজ বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এমন মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দেশের পররাষ্ট্রনীতি কোনো ব্যক্তির উপরে নির্ভর করে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো, সে কারণে তাদের নির্বাচনে যে দলই ক্ষমতায় আসুক না কেন আমাদের কোনো সমস্যা হবে না। এ সময় কে এম আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে চলমান ফ্রান্স বিরোধী বিক্ষোভের কারণে সে দেশটির সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। বিভিন্ন সংগঠন ফ্রান্স বিরোধী মন্তব্য এবং বিভিন্ন দাবি তুলছে। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ মতামত দিয়েছে দূতাবাস বন্ধ করা বা অন্য কিছু, ধর্ম ও ব্যবসা এক করা ঠিক হবে না। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং সবার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মানুষ তো তার মনোভাব ব্যক্ত করতেই পারে, কিন্তু সরকার এ ব্যাপারে বলেছে আমরা কারো মৃত্যু চাই না, এবং সেই সঙ্গে এটাও বলেছি স্পর্শকাতর বিষয়ে আমাদের সংযত হওয়া উচিত।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরছি সংবাদে। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ দেখিয়েছেন রাজ্যের মুসলমানেরা। আজ বিকেলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত এই প্রতিবাদ সমাবেশে হাজার হাজার মানুষ অংশ নেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল হয়ে উঠলেন মুসলিমরা। আজ বুধবার বিকেলে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে আয়োজিত ওই প্রতিবাদ সমাবেশে কয়েক হাজার মানুষ সামিল হয়েছিলেন। ফ্রান্সে সম্প্রতি প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়। প্রতিবাদী জনতা আজ ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুতলে লাঠি ও জুতো পেটা করে ক্ষোভ প্রকাশ করেন। পরে তার কুশপুতল পোড়ানো হয়। সংখ্যালঘু যুব ফেডারেশনের বিভিন্ন বক্তা এ সময় ফ্রান্স সরকারকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন। তারা ফ্রান্সের বিভিন্ন পণ্য সামগ্রী বয়কট করার আহ্বান জানান এবং ফ্রান্সও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে সোচ্চার হন। সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা সনদ তৈরি করেছিলেন, যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম সংবিধান। তিনি দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে বাস করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন কিভাবে বিভিন্ন ধর্মের মানুষকে ধর্ম পালনের স্বাধীনতা দিতে হয়। আজকে মোদি সরকারকে বলবো, শুধু চা বিক্রি করতে করতে প্রধানমন্ত্রীর আসনে বসলে চলে না, একটু লেখাপড়াটাও শিখতে হয়, কাগজটাও পড়তে হয় বলে মন্তব্য করেন মোহাম্মদ কামরুজ্জামান।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। মানবতার মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে নিয়ে ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো অবমাননাকর কার্টুন ছাপানোর পর সৃষ্ট পরিস্থিতিতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলামভীতি ছড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তার পক্ষে অবস্থান নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। জার্মান দৈনিক ডাই ওয়েল্টকে দেয়া এক সাক্ষাৎকারে আমিরাতের উপপররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাস ম্যাক্রনের পক্ষে সমর্থন দিয়ে বলেন, মুসলমানদের আরও বেশি সংমিশ্রণ দরকার। তিনি বলেন, প্রেসিডেন্ট ম্যাক্রন কি বলছেন তা মুসলমানদের খেয়াল করে শোনা উচিত। পাশ্চাত্যে তিনি মুসলমানদের একঘরে করতে চাননি, বরং তিনি যা বলেছেন তা সম্পূর্ণ সঠিক। গারগাস বলেন, পশ্চিমা সমাজে মুসলমানদেরকে আরও ভালোভাবে মিশতে হবে। ফ্রান্সে মুসলমানদের বসবাসকে ফরাসি প্রেসিডেন্ট ভালো চোখে দেখছেন না এমন ধারণা নাকচ করে দেন সংযুক্ত আরব আমিরাতের এই উপপররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সম্প্রতি যে ছয়টি স্থানে হত্যাকাণ্ড হয়েছে তার দায়িত্ব স্বীকার করেছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস। ওই হামলায় চারজন নিহত এবং অন্তত দুই ডজন মানুষ আহত হয়েছে। সামাজিক যোগাযোগের মাধ্যম টেলিগ্রামে দেয়া বার্তার মাধ্যমে দায়েশ এই দায় স্বীকার করে। আবু দাগান আলবানি নামে এক ব্যক্তি টেলিগ্রামে ওই বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রিয়ার নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার আগে রাজধানী ভিয়েনায় ভিড়ের ভিতর পিস্তল এবং মেশিন গান নিয়ে দায়েশ হামলা চালিয়েছে। গত সোমবার ভিয়েনায় ছয়টি স্থানে হামলা হয়, এতে কয়েকজন বন্দুকধারী অংশ নিয়েছিল বলে ধারণা করছে অস্ট্রিয়ার নিরাপত্তা কর্তৃপক্ষ। আফগান সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় গুলবুদ্দিন হেকমতিয়ারের নেতৃত্বাধীন হেজবে ইসলামী দলকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে তালেবান। তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, হেজবে ইসলামী আফগানিস্তানের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, কাজেই কাতারে আফগান সরকারের সঙ্গে তালেবানের যে শান্তি আলোচনা চলছে তাতে এই দলকে অন্তর্ভুক্ত করতে হবে। তালেবানের পক্ষ থেকে এমন সময় আহ্বান জানানো হলো যখন এর আগে এই তালেবানই হেজবে ইসলামীকে স্বার্থান্বেষী রাজনৈতিক দল হিসেবে অভিহিত করে এই দলকে আলোচনার বাইরে রাখার আহ্বান জানিয়েছিল। গত প্রায় ৫০ দিন ধরে কাতারের রাজধানী দোহায় আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলে আসলেও তাতে কোনো সাফল্যের খবর পাওয়া যায়নি। উল্টো আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তালেবানের হামলার ফলে সহিংসতা বেড়ে গেছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিলোজমা খামেনি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে দেয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার নীতি অবস্থান তুলে ধরেছেন। তিনি বলেছেন, আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
নগর্ণ কারাবাখ এলাকার নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধ সমগ্র এই অঞ্চলের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইরানি জনগণের পাশাপাশি গোটা মুসলিম উম্মার উদ্দেশ্যে দেয়া ভাষণে আজারবাইজান ও আর্মেনিয়া সংঘাতের ব্যাপারে তার নীতি অবস্থান তুলে ধরেন। তিনি ওই দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধকে অত্যন্ত বেদনাদায়ক ও এ অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করে বলেছেন, যত দ্রুত সম্ভব এ সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার, সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। এছাড়া এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরান সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেই সব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে। পর্যবেক্ষকরা বলছেন, কারাবাখ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এসব বক্তব্য থেকে ওই অঞ্চলে সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে। পুরনো এই সংকট সমাধানে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয় তাহলে এই সমস্যা সমগ্র এই অঞ্চলকে গ্রাস করবে এবং সর্বত্র উত্তেজনা ছড়িয়ে পড়বে। এক্ষেত্রে দুটি বিষয়ের কথা উল্লেখ করা যায়। প্রথমত, ওই দুই দেশের যুদ্ধ এমন এক হুমকি যা কিনা সমগ্র এই অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে ঠেলে দেবে। আর দ্বিতীয়ত, আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তিতে আইন মেনে সবার সার্বভৌমত্ব রক্ষা করা জরুরি। কারাবাখ সংকট শুরুর প্রথম থেকেই ইরান যুদ্ধ অবসানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ প্রচেষ্টার অংশ হিসেবে কারাবাখ সংকট সমাধানের জন্য ইরানের বিশেষ প্রতিনিধি সৈয়দ আব্বাস আরাকচি সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া সফর করেছেন এবং তিনি ইরানের শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ইরানের প্রতিনিধি আজারবাইজানের ভূমি দখলমুক্ত করার উপর গুরুত্বারোপ করে বলেছেন, সংখ্যালঘুদের অধিকার রক্ষা এবং সব পক্ষের মানবাধিকার রক্ষার বিষয়টি ইরানের শান্তি পরিকল্পনার মূল ভিত্তি। এছাড়া ইরানের শান্তি পরিকল্পনায় এই অঞ্চলের সব দেশকে সাথে নিয়ে কারাবাখ সংকট সমাধানের উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে। এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, একটি মতলবী মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। এ সম্পর্কে শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের প্রতিবেদন।
ফ্রান্সে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবমাননাকর ব্যঙ্গচিত্র প্রদর্শনের বিরুদ্ধে বাংলাদেশে প্রতিবাদ বিক্ষোভের মাঝে ধর্ম অবমাননার অভিযোগে লালমনিরহাটে একজন মুসলিম যুবককে পুড়িয়ে হত্যা এবং কুমিল্লায় হিন্দু বাড়িতে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আর এ নিয়ে দেশে বিদেশে বিভিন্ন মহল থেকে অপপ্রচার শুরু হয়েছে যে বাংলাদেশে মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠেছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বলেছেন, একটি মতলবী মহল উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। কোনো ধরনের অপপ্রচার ও গুজবে কান না দেবার জন্যও তিনি পরামর্শ দিয়েছেন। আজ বুধবার নিজ সরকারি বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে উস্কানিমূলক কোনো কিছু দেখলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আনার আহ্বান জানান তিনি। ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি লালমনিরহাটের পাটগ্রাম এবং কুমিল্লার মুরাদনগরে দুটি ঘটনা অত্যন্ত দুঃখজনক। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়। এ ধরনের উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। আমি অনুরোধ করব কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। এর আগে ফ্রান্সের ইস্যুতে সব পক্ষকে সংযত থাকার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সাদিয়া আরমান রেডিও তেহরানকে বলেছেন,
এখানে আমরা বাঙালি অরিজিনালি কিন্তু ধর্মান্ধ না, আমরা রাস্তাঘাটে হাঁটলে সেটা আমরা বুঝতে পারি, কিন্তু ওদেরকে এই দিকে প্ররোচিত ধীরে ধীরে করা হচ্ছে এবং এই প্ররোচনা করছে আন্তর্জাতিক মহল থেকে ইচ্ছাকৃত ভাবে নানান ভাবে উস্কানি দিচ্ছে। একটা দেশকে আমরা যখন মৌলবাদী বলবো তখন আমি তার উপরে হস্তক্ষেপ করে ফেলতে পারবো।
এদিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে মাইকে প্রচার চালিয়ে লোকজন জড়ো করে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর গ্রামে হিন্দুদের বাড়িঘর হামলা এবং অগ্নিসংযোগ হয়েছিল গত রোববারে। এ সময় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অধ্যাপক অনকুমার শিবের বাড়িসহ প্রতিবেশী হিন্দুদের আরও কয়েকটি বাড়িতে হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করা হয়েছে। এই হামলার পর 144 ধারা জারি করে প্রশাসন। আজ বুধবার কুমিল্লার জেলা পুলিশ সুপার জানিয়েছেন, আজ থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়েছে। পুলিশ ও জনপ্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী সবারই অভিযোগ, পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছিল। এদিকে লালমনিরহাটের বুড়িবাড়িতে শহীদুন্নবী জুয়েল নামে এক ব্যক্তিকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনা ঘটেছে গত 29 অক্টোবর। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিবেদনটি শুনলেন। আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। বাংলাদেশে ঋতু পরিবর্তনের সময় কিছু অসুখ বিসুখ দেখা দেয়। সর্দি, জ্বর বা কাশি কিংবা পেটের অসুখ, ডায়রিয়া সহ অনেক অসুখই দেখা দেয়। পাশাপাশি ঋতু পরিবর্তনের সময়টিতে চোখের অসুখ হতে পারে বা হয়। শরীরের অত্যন্ত স্পর্শকাতর ইন্দ্রিয়ের অন্যতম হচ্ছে চোখ। চোখে নিয়ে বাড়তি সতর্কতার প্রয়োজন রয়েছে, সে কথা আমরা সবাই স্বীকার করব। তাই ঋতু পরিবর্তনের সময় যেসব অসুখ দেখা দেয় বা দিতে পারে সে সম্পর্কে আগে জানা থাকলে তা প্রতিকার বা প্রতিরোধের সুবিধা পাওয়া যায়। আর এ লক্ষ্যকেই সামনে রেখে আজকের আসর সাজানো হয়েছে। গত আসরের আলোচনা থেকে আমরা জানি ঋতু পরিবর্তনের সময় চোখে সাধারণত দু ধরনের অসুখের প্রকোপ দেখা দেয়। এর একটি ভাইরাস এবং ব্যাকটেরিয়াজনিত, আর অন্যটি অ্যালার্জি। ভাইরাস এবং ব্যাকটেরিয়ার কারণে চোখের যে সমস্যা হয় তাকে সাধারণভাবে বাংলাদেশে চোখ ওঠা বলা হয়। আজকের আসরের প্রথমেই চোখ ওঠা নিয়ে কথা হবে, তারপর চোখের চিকিৎসা ও প্রতিকার নিয়েও আলোচনা হবে। আজও আলোচনা করবেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক হযরত আলী। বাংলাদেশের রাজধানী ঢাকার বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক প্রধানের আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক ডাক্তার হযরত আলী, ঋতু পরিবর্তনের সময় দুই ধরনের চোখের অসুখ হতে পারে বলে আপনি আমাদের জানিয়েছেন। এ ধরনের চোখের অসুখকে বাংলাদেশে সাধারণভাবে
চোখ ওঠা বলা হয়, তাই না?
সাধারণভাবে আমরা চোখ ওঠা বলি, সাধারণ অনেক কারণে হয়ে থাকতে পারে, ব্যাকটেরিয়া বা ভাইরাস জনিত হতে পারে এরকম। কিন্তু আমি যেগুলি কথা বললাম সিজনাল, সেটা যেমন ইপিডেমিক মানে মহামারী আকার দেখা দেয়, একসাথে এক পরিবারের দেখা যাচ্ছে যে তিনজন সদস্য তিনজনই হয়ে যাচ্ছে, পাঁচজনের পাঁচজন হচ্ছে, কিন্তু সাধারণ চোখ ওঠা এইভাবে সবাই হয় না। এই ক্ষেত্রে এটাতে একটু পার্থক্য আছে।
সাধারণ চোখ ওঠা মহামারী হয়ে আসে না, কিন্তু ঋতু পরিবর্তনের সঙ্গে জড়িত চোখ ওঠা মহামারী হয়ে দেখা দেয়, বিষয়টি অল্প কথায় সুন্দর করে আপনি বুঝিয়ে দিলেন। তো ডাক্তার হযরত আলী, ঋতু পরিবর্তনের সময়ে যে চোখ ওঠে তাতে সাধারণভাবে বেশি আক্রান্ত হয় কারা?
ভাইরাস যদি আমরা চিন্তা করি তাহলে আমরা প্রথম দেখব যে মিজলস, চিকেনপক্স এই ভাইরাসগুলি সাধারণত শিশু বা অ্যাডোলেসেন্স মানে টিনেজার বেবিদের বেশি হয়ে থাকে। আবার যদি আমরা দেখি যে ডেঙ্গু এবং চিকেনগুনিয়া, সেটা যে কোনো বয়সের ক্ষেত্রেই এফেক্ট করতে পারে। অ্যালার্জি যেটা বলছি আমরা, এই সিজনাল অ্যালার্জি, যেটা এই সিজনাল অ্যালার্জিটা ভার্নাল কনজাংটিভা যেটা বলছি আমরা, এটা কিন্তু আরেকটা কনজাংটিভা আছে আমাদের দেশে, খুব কম হয়, অন্যান্য দেশে হয়, পোলেন পোলেন থেকে যে হয় হে ফিভার জাতীয় যেটা হয় সেটা আমাদের দেশে কম দেখা যায়, সেটা আবার যে কোনো বয়সের ক্ষেত্রে হতে পারে। আমাদের যেটা ভার্নাল কনজাংটিভা সেটা দেখা যায় যে মানে অ্যাডোলেসেন্স মানে এই 10-30 বছর বয়সের লোকদের ভিতরে বেশি হয়ে থাকে, আবার অ্যাডাল্টের ভিতরে কম দেখা যায়।
ডাক্তার হযরত আলী, এখন মেহরবানি করে এই দুই রোগের ক্ষেত্রে চিকিৎসা কি হবে তা কি আলাদা আলাদা করে বলবেন আমাদের?
হ্যাঁ, দুটা চিকিৎসা সম্পূর্ণ আলাদা। যেমন ভাইরাস আমরা জানি যে একটা সেলফ লিমিটিং ডিজিজ বা নিজে নিজে ঠিক হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র তার জেনারেল শারীরিক অন্যান্য সিমটম গুলিকে আমরা চিকিৎসা করব। চোখের ক্ষেত্রে আমরা শুধু এই কোনো ভাইরাস যেগুলি কথা বললাম, কোনো ভাইরাসে কিন্তু আমার কোনো অ্যান্টিভাইরাল বা অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টিফাঙ্গাল ওষুধে কাজ করবে না। শুধু আমরা একটা ড্রপ দিয়ে ডিকনজেস্টেন মানে যাতে বেশি রক্তনালীগুলির থেকে বেশি সিচুয়েশন না হতে পারে, যাতে রক্তনালী যেমন আমরা একটু দিয়ে থাকি, যেমন নাকে আমরা যেমন দিয়ে থাকি সর্দি লাগলে নাকে ড্রপ দিই, অ্যান্টাজল নেজাল ড্রপই যাতে ড্রপ দিই, যাতে ডিকনজেস্টেন দিই আমরা, যাতে ব্লাড ভেসেলগুলিকে কনজেস্টেন না হয়, এই যাতে ওষুধ দিয়েছি। এবং অনেক সাথে একটু আর্টিফিশিয়াল টিকে দিয়ে থাকি, কখনো কখনো যাতে ব্যাকটেরিয়া আক্রমণ না করে তার জন্য আমরা প্রিভেন্টিভ হিসাবে অ্যান্টিবায়োটিক ড্রপ দিতে পারি। কিন্তু যদি এই ভাইরাস ফিভারটা যদি কর্নিয়াকে এফেক্ট করে তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসার ধরনটা বদলে যেতে পারে, সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্টেরয়েড জাতীয় ওষুধ দিয়ে তাকে কন্ট্রোল করে নিয়ে আসতে হবে।
আর অ্যালার্জির ক্ষেত্রে চিকিৎসাটা কি হবে ডাক্তার হযরত আলী?
অ্যালার্জির ক্ষেত্রে আমাদের জন্য সাধারণত আমরা যেহেতু অনেকদিন ধরে হয় চলতে থাকে, সেক্ষেত্রে অ্যালার্জির ক্ষেত্রে আমাদের একটা সাবধানতা অবলম্বন করতে হবে, সেটা হলো আমরা কোনো অবস্থাতেই একজন সার্টিফাইড চক্ষু চিকিৎসক ব্যতীত স্টেরয়েড জাতীয় ওষুধ বাজার থেকে কিনে ব্যবহার করবে না। এই জাতীয় ওষুধ ব্যবহার করলে বাংলাদেশে প্রচুর মানুষ অন্ধ হয়ে যাচ্ছে, বাজার থেকে স্টেরয়েড কিনে দেয়, অ্যালার্জি কমে যায়, আবার একটু পর অ্যালার্জি দেখা দেয়, আবার কিনে আবার দেয় ভাবতে থাকে। এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হলো চোখের জন্য এন্টি হিস্টামিন জাতীয় ড্রপ, এন্টি অ্যালার্জিক ড্রপ কিছু বাজারে আছে, মাসেল স্টেবিলাইজার বলি আমরা বা এন্টি হিস্টামিন ড্রপ আছে, এগুলি ব্যবহার করলে আপনি অ্যালার্জির ক্ষেত্রে উপকার পাওয়া যায়। আর যদি বেশি অ্যালার্জি থাকে তাহলে মুখে আপনি এন্টি হিস্টামিন ড্রপ ট্যাবলেট খেতে পারেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো আপনাকে ধুলাবালু তৈরি করে চলতে হবে, চোখ হাত দেওয়া চোখ ধোলা এগুলো চলবে না, চোখে বেশি রংগামি হবে না, তাহলেই অ্যালার্জিটা কম শক্তিশালী।
ডাক্তার হযরত আলী, আমরা দুপর্বের আলোচনার শেষের দিকে এসে গেছি, এখন আপনি কি রেডিও তেহরানের শ্রোতা ভাই বোনদের উদ্দেশ্যে আরো কিছু বলবেন?
আমি এখানে দুটো জিনিস বলবো, ভাইরাস ক্ষেত্রে এবং অ্যালার্জি ক্ষেত্রে। ভাইরাস ক্ষেত্রে আমার উপদেশ হলো যে যদি কারো ভাইরাস জনিত রোগ দেখা যায় কনজাংটিভাইটিস, সেটা বলি আমরা সিজনাল হয়, সেই ক্ষেত্রে তাকে তার ব্যবহারগত জিনিসপত্র থেকে আমাকে নিরাপদ রাখতে হবে, তা তোয়ালে তা বালিশ তা ব্যবহার করা কোনো জিনিস আমরা যাতে স্পর্শ করে আমার চোখে আবার সেটা না লাগে, তাহলে আমি এটার থেকে মুক্ত হয়ে থাকতে পারবো। কিন্তু সাধারণত এটা এইসব জিনিসের মাধ্যমে ছড়ায়, এই ক্ষেত্রে আমাদের সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। ভাইরাসের ক্ষেত্রে যেটা বললাম আগে থেকে বললাম, যেটা যে ধুলা বালু বাতাস থেকে হচ্ছে, সুতরাং সেই ক্ষেত্রে আপনাকে ঘরের বাইরে গেলে একটা যদি আপনি চশমা পাওয়ার চশমা নাও লাগে তাও আপনি একটা ঠান্ডা জাতীয় ব্যবহার করতে পারেন, এবং বাইরে থেকে যখন ঘরে ফিরে আসবেন ঠান্ডা পানি দিয়ে নর্মাল ঠান্ডা পানি দিয়ে আপনি চোখটা ধুয়ে নেবেন, তাহলে সমস্ত ধুলা বালু চলে যাবে, অ্যালার্জি হবে না।
দুপর্বে সুন্দরভাবে আলোচনা করার জন্য ডাক্তার হযরত আলী আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঋতু পরিবর্তনকালীন চোখের অসুখ এবং তার চিকিৎসা নিয়ে এতক্ষণ দুপর্বের আলোচনার শেষ পর্ব শুনছিলেন। আলোচনা করছিলেন অন্যতম বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক হযরত আলী। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের অনুষ্ঠানের জন্য সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সৈয়দ মুসা রেজা। বাইরে থেকে ফিরে পরিষ্কার পানিতে ভালোভাবে হাত মুখ এবং চোখ ধোয়ার অভ্যাস বজায় রাখবেন, তাহলে চোখের রোগ থেকে শুরু করে অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পাবেন। তাই আসুন বাইরে থেকে এসে হাত মুখ ধোয়াকে নিয়মিত অভ্যাসে পরিণত করি। এ আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
শ্রোতা বন্ধুরা, 4 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছে। প্রথমে বাংলাদেশের শিরোনাম, ট্রাম্প বাইডেন মহারণ, জয় দাবি দুজনেরই। দৈনিক প্রথম আলো, গর্হিত নজিরবিহীন এবং ত্রুটিপূর্ণ বক্তব্য দিয়েছেন ট্রাম্প, দৈনিক মানব জমিন। আদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর, রিফাত হত্যা মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মিন্নির আপিল গ্রহণ, দৈনিক যুগান্তর। 15 আগস্ট ও 3 নভেম্বর দুই হত্যাকাণ্ডে জিয়া যুক্ত, দৈনিক ইত্তেফাক। সরকার এত বেশি খেয়েছে মনে করে আর খিদে লাগবে না, মান্না, দৈনিক নয়া দিগন্ত। ফ্রান্স প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এবার ভারতের শিরোনাম, দেশে মোট আক্রান্ত 83 লক্ষ ছাড়াল গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। ভোট গণনা বন্ধ হবে না, পাল্টা বাইডেন প্রচারক, ট্রাম্পকে বিঁধলেন রিপাবলিকান আইনজীবীও, দৈনিক আজকাল। অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ 10 কোটি টাকা, দৈনিক সংবাদ প্রতিদিন। ট্রাম্প বাইডেন মহারণ, জয় দাবি দুজনেরই। দৈনিক প্রথম আলোর শিরোনামের খবরে বলা হয়েছে মার্কিন নাগরিকেরা রায় দিয়ে দিয়েছেন, এখন নোক কামড়ানোর সময় পার করছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। ভোট গণনা চলছে, মার্কিন সংবাদ মাধ্যমগুলো নির্বাচনের ফলাফলের পূর্বাভাস দিতে শুরু করেছে, তাতে ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। চূড়ান্ত ফলাফল নির্ভর করছে কয়েকটি ব্যাটল গ্রাউন্ড রাজ্যের উপরে, কিন্তু ব্যাপক মেল ভোটের কারণে চূড়ান্ত ফল ঘোষণায় দেরি হতে পারে, তাতে নির্বাচনে জেতার আশা ছাড়ছে না কোনো পক্ষ। জো বাইডেন বলছেন তিনি জিততে চলেছেন, ট্রাম্প বলছেন তিনি বড় জয়ের আশা করছেন। আদালতের রায় বাংলায় লেখার আহ্বান প্রধানমন্ত্রীর, দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে আদালতের রায় বাংলায় লেখার উপর গুরুত্ব আরোপ করে প্রয়োজনে এক্ষেত্রে ট্রান্সলেটর নিয়োগদানের ব্যবস্থা গ্রহণের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বিচার বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকালে ঢাকা জেলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর জনসন রোডের আদালত পাড়ায় ঢাকা জেলার নবনির্মিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের মূল অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। দৈনিক ইত্তেফাকে বলা হয়েছে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও 3 নভেম্বর জেল হত্যা দুটিতেই জিয়াউর রহমান যুক্ত। মঙ্গলবার জেল হত্যা দিবসে দুপুরে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি কথা বলেন। মন্ত্রী এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975 সালের 15 আগস্টে নিহতদের এবং 3 নভেম্বর নিহত জাতীয় 4 নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন। ফ্রান্স প্রেসিডেন্টকে হত্যা করে ফাঁসির মঞ্চে যেতে চান নারায়ণগঞ্জের সংসদ সদস্য, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোকে উদ্দেশ্য করে দেশের একজন সংসদ সদস্য বলেছেন ইমানুয়েল ম্যাক্রনকে সামনে পেলে তিনি হত্যা করতেন। সোমবার রাতে এক সমাবেশে এই মন্তব্য করেন নারায়ণগঞ্জ তিন আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা। তার এই বক্তব্যের 13 মিনিটের একটি ভিডিও সংসদ সদস্য তার ফেসবুক পেজে আপলোড করেছেন। হেফাজতে ইসলামের প্রয়াত আমির শাহ আহমদ শফির জীবন ও কর্মশীর্ষক আলোচনা সভা এবং দোয়া মাহফিলের জন্য নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আমিনপুর মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। ভিডিওতে দেখা যাচ্ছে লিয়াকত হোসেন খোকা বলছেন, আমি শুধু একটি কথাই বলতে চাই, আজকে আমার প্রিয় নবী সম্বন্ধে যারা কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, আমি মুসলমান হিসেবে বলতে চাই, আমি কোনো সংসদ সদস্য না, এখন ফ্রান্সের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আজকে তুই যদি আমার সামনে থাকতে আমি তোকে হত্যা করতাম, হত্যা করে আমি ফাঁসির মঞ্চে হাসতে হাসতে যেতাম। দৈনিক নয়া দিগন্তের খবর এটি। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এ সরকার এত বেশি খেয়েছে মনে করে আমার বোধহয় আর খিদে লাগবে না, কিন্তু ইতিমধ্যে খিদে লেগেছে, না হলে গুজবের কাহিনী প্রকাশ করতেন না। তিনি বলেন, বাংলাদেশের টেলিভিশনে কথা বলতে দেন না, বিদেশের টেলিভিশন যেগুলো প্রচার করছে সেগুলো বন্ধ করছেন, আপনারা ডিজিটাল বাংলাদেশ করছেন, আপনারা ডিজিটাল বাংলাদেশ করেছেন, কিন্তু এখন পর্যন্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলেন না। এই যে বাস চলে, বাসের ঠাসাঠাসি করে লোক ওঠে, রাস্তায় ঠাসাঠাসি করে লোক চলাচল করে, গরুর হাট চলে, বাজার চলে, গার্মেন্টস শিল্প চলে, সব চলে, কিন্তু আমাদের দেশের শিক্ষা চলে না। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দেশে মোট আক্রান্ত 83 লক্ষ ছাড়ালো গত 24 ঘন্টায় সর্বোচ্চ সংক্রমণ দিল্লিতে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা কম হওয়ার প্রবণতা গত এক সপ্তাহ ধরেই, মঙ্গলবার তা কমে হয়েছিল 38,000, আজ তা ফের 46,000 টপকেছে। দৈনিক সংক্রমণ থেকে সুস্থ বেশি সংখ্যক হওয়ায় সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে 5.5 লক্ষের কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে গত 24 ঘন্টায় দেশে 46,253 জন নতুন করে আক্রান্ত হয়েছেন, এনে মোট আক্রান্ত হলেন 83,13,876 জন। ভোট গণনা বন্ধ হবে না, পাল্টা বাইডেন প্রচারক, ট্রাম্পকে বিঁধলেন রিপাবলিকান আইনজীবীও। দৈনিক আজকাল, ভোট গণনার মাঝে ভোররাতে হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ভাষণ ঘিরে ইতিমধ্যে ডামাডোল শুরু হয়ে গেছে মার্কিন মুলুকে। পাল্টা আক্রমণ করে ডেমোক্রেট পদপ্রার্থী জো বাইডেনের প্রচার দলের ম্যানেজার জেন ও মেলে ডিলন বলেন, জঘন্য, আপত্তিকর এবং মিথ্যে। ভাষণে ডেমোক্রেট পার্টির বিরুদ্ধে নির্বাচনের কারচুপির অভিযোগ এনে শীর্ষ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, পাশাপাশি ভোট গণনা অবিলম্বে বন্ধ করার দাবিও তুলেছেন। এরপরেই আসরে নেমে ডিলন বলেন, গণনা বন্ধ করে মার্কিন প্রেসিডেন্ট যে দাবি তুলছেন তা একেবারে মিথ্যে এবং জঘন্য, মার্কিনীদের গণতান্ত্রিক অধিকার ছিনে নেওয়ার নগ্ন প্রচেষ্টা এটা। অমিত শাহের সফরের আগে চমক মুখ্যমন্ত্রীর, মতুয়া উন্নয়ন পর্ষদের জন্য বরাদ্দ 10 কোটি টাকা। দৈনিক সংবাদ প্রতিদিন। আজই কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবারের রাজ্য সফরে মতুয়া বাড়িতে থাকবেন। তার আগে বুধবার বিকেলে নবান্ন থেকে মতুয়াদের একগুচ্ছ উপহার দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডোকরা ও ছৌ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় আনা হচ্ছে বলেও জানালেন তিনি। বলেন, ওই কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা মিলবে, পাশাপাশি কর্মসংস্থানের লক্ষ্যে 2 লক্ষ মানুষকে বাইকের জন্য ঋণ প্রদানের কথা চিন্তাভাবনা করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
Thank you. কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান।
গত আসরে আমরা সূরা শুরা নিয়ে আলোচনা শুরু করেছি এবং এর ৬ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছি। আজ প্রথমেই এই সূরার ৭ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير
আর এভাবে আমি আপনার প্রতি নাজিল করেছি পবিত্র কুরআন বিশুদ্ধ আরবি ভাষায়, যাতে আপনি মক্কা ও তার চারদিকের জনগণকে সতর্ক করতে পারেন এবং তাদেরকে ভয় দেখাতে পারেন একত্রিত হওয়ার, অর্থাৎ কিয়ামতের দিন সম্পর্কে যাতে কোনো সন্দেহ নেই, যেদিন এক দল থাকবে জান্নাতে এবং আরেক দল জ্বলন্ত আগুনে।
এই আয়াতে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, আমি আপনার প্রতি এই কোরআন নাজিল করেছি মক্কা ও তার পার্শ্ববর্তী মানুষের ভাষায়, কারণ আপনার প্রথম শ্রোতা হচ্ছে তারাই। আপনি তাদেরকে তাদের মন্দ ও অশ্লীল কর্ম সম্পর্কে সতর্ক করে দিন এবং বলুন, এসব পরিত্যাগ না করলে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। আয়াতের পরবর্তী অংশে বলা হচ্ছে, কিয়ামতের দিন পৃথিবীর প্রথম মানুষ থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত সবাইকে একত্রিত করা হবে এবং তাদের সব কাজের হিসাব নেওয়া হবে। সেখানে সব মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল মানুষ ঈমান ও নেক আমলের কারণে জান্নাতে যাবে এবং অপর দল কুফর ও মন্দকর্মের জন্য জাহান্নামের জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, কোরআন আরবি ভাষায় নাজিল হলেও বিশেষ কোনো জাতি বা গোষ্ঠীর প্রতি নাজিল হয়নি। এই কিতাবের কোথাও হে আরবের অধিবাসীরা বলে সম্বোধন করা হয়নি, বরং গোটা মানব সমাজকে উদ্দেশ্য করে কথা বলেছেন আল্লাহ তাআলা। দুই, পবিত্র কোরআনের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই যে, আল্লাহর পক্ষ থেকে ওহী যেভাবে নাজিল হয়েছিল ঠিক সেভাবে তা যুগ যুগ ধরে সংরক্ষিত রয়েছে এবং মানুষের পক্ষে তাতে বিকৃতি আনা সম্ভব হয়নি।
এবারে এই সূরার ৮ ও ৯ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ওয়ালাউ শা আল্লাহু লাজআলাহুম উম্মাতান ওয়াহিদাতান ওয়ালাকিন ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ্জালিমুনা মা লাহুম মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। أم اتخذوا من دونه أولياء فالله هو الولي وهو يحيي الموتى وهو على كل شيء قدير
আর আল্লাহ ইচ্ছা করলে মানুষকে একই জাতিভুক্ত করতে এবং সবাইকে বাধ্যতামূলক হেদায়েত দান করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা এবং যাকে যোগ্য মনে করেন তাকে স্বীয় অনুগ্রহের অধিকারী করে থাকেন, আর সীমালঙ্ঘনকারীদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই। তারা কি আল্লাহর পরিবর্তে অন্যদেরকে অভিভাবক রূপে গ্রহণ করেছে? যদিও একমাত্র আল্লাহই হচ্ছেন প্রকৃত অভিভাবক এবং তিনি মৃতদেরকে জীবিত করেন, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।
এই দুই আয়াতে বলা হয়েছে, পার্থিব জীবনও মানুষ দুই ভাগে বিভক্ত, এক দলের অন্তর পবিত্র এবং তারা সব সময় সৎ কাজ করে এবং আরেক দলের অন্তর কলুষিত এবং তারা মন্দ কর্মে লিপ্ত থাকে। এখানে যে প্রশ্নটি সামনে আসে তা হল সব মানুষ যাতে ন্যাক আমল করার মাধ্যমে জান্নাত লাভ করতে পারে সেজন্য আল্লাহ কেন সবার অন্তর পরিশুদ্ধ করে দিলেন না। এ সম্পর্কে এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ তাআলা ইচ্ছে করলে সব মানুষকে সৎকর্ম করতে বাধ্য করতে পারতেন, কিন্তু বাধ্যতামূলক ইমানের কোনো মূল্য নেই। মানুষকে কর্মের স্বাধীনতা দেয়া হচ্ছে আল্লাহর নীতি এবং এর মাধ্যমেই জান্নাতের প্রকৃত হকদারকে বাছাই করা সম্ভব।
প্রকৃত অর্থে কর্মের এই স্বাধীনতা মানব জাতির প্রতি আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। এর মাধ্যমেই মানুষ পূর্ণতায় পৌঁছার সুযোগ পায়। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ ও প্রজ্ঞাবান বলে প্রত্যেককে যে পথ বেছে নেয় তিনি তার সঙ্গে সে অনুযায়ী আচরণ করেন। যে ব্যক্তি দিনের পথ অনুসরণ করার সিদ্ধান্ত নেয় সে আল্লাহ তাআলার বিশেষ রহমত লাভ করে। প্রক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর দেয়া স্বাধীনতার অপব্যবহার করে, নিজের ও অপরের প্রতি জুলুম করে, সে দুনিয়া ও আখেরাতে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো অভিভাবকত্ব গ্রহণ করে, মানব তৈরি আইনকে খুশি মনে মাথা পেতে নেয়, সে আল্লাহর অভিভাবকত্বের ছায়াতল থেকে বেরিয়ে যায়। পার্থিব জীবন ও পরকালে তার কোনো আশ্রয়দাতা থাকে না।
পরের আয়াতে বিস্ময় প্রকাশ করে আল্লাহ বলেছেন, তারা কি গায়রুল্লাহ বা আল্লাহ ছাড়া অন্য কারো অভিভাবকত্ব মেনে নিয়েছে? অথচ প্রকৃত অভিভাবক ও আশ্রয়দাতা হচ্ছেন একমাত্র আল্লাহ, যিনি একচ্ছত্র ক্ষমতার মালিক। অভিভাবক হওয়ার যোগ্যতা একমাত্র তারই। তিনি মৃতকে জীবিত করা সহ যে কোনো কাজ করার ক্ষমতা রাখেন। কাজেই প্রতিটি মানুষের উচিত অভিভাবক হিসেবে এক আল্লাহর আশ্রয়ে যাওয়া এবং অন্য কারো কাছে আশ্রয় প্রার্থনা করা থেকে বিরত থাকা।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আল্লাহ তাআলা মানুষকে কর্মের স্বাধীনতা দিয়ে সৃষ্টি করেছেন, কাজী এই স্বাধীনতা কেড়ে নেয়ার অধিকার কারো নেই। দুই, কাফির ও মুশরিকরা অন্য সবার আগে নিজেদের প্রতি জুলুম করে, কারণ তারা শ্রেষ্ঠতম আশ্রয়স্থল মহান আল্লাহর অভিভাবকত্ব থেকে বেরিয়ে
যায়। এবারে সুরার 10 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
وَمَا اخْتَلَفْتُمْ فِيهِ مِنْ شَيْءٍ فَحُكْمُهُ إِلَى اللَّهِ ذَلِكُمُ اللَّهُ رَبِّي عَلَيْهِ تَوَكَّلْتُ وَإِلَيْهِ أُنِيبُ।
তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন, ওর মীমাংসা তো আল্লাহর নিকটই রয়েছে। তিনি আল্লাহ আমার প্রতিপালক, আমি ভরসা রাখি একমাত্র তাঁরই উপর এবং তাঁরই অভিমুখী হই।
এই আয়াতে আল্লাহর অভিভাবকত্বের একটি দিকের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, যে ব্যক্তি আল্লাহকে নিজের অভিভাবক হিসেবে গ্রহণ করে তার উচিত যে কোনো মতবিরোধ সহ প্রতিটি বিষয়ে আল্লাহর বিধান ও তার মীমাংসা মেনে চলা। আল্লাহর বিধান লঙ্ঘন করে নিজের ইচ্ছে মতো বা বন্ধুবান্ধব কিংবা আত্মীয় স্বজনের কথা মতো সে চলতে পারবে না। দুঃখজনকভাবে আমরা বেশিরভাগ মানুষ যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের প্রবৃত্তির চাহিদাকে প্রাধান্য দেই। এ কারণে যে কোনো বিষয়ে সঠিক কথা বলা বা সঠিক আচরণ করার পরিবর্তে আমরা ব্যক্তিগত স্বার্থসিদ্ধিকে অগ্রাধিকার দেই। অথচ প্রকৃত ইমানের নিদর্শন হচ্ছে এই যে, ব্যক্তিগত সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও আইনগত বিষয়সহ সব বিষয়ে আমাদেরকে আল্লাহর বিধানের দিকে দৃষ্টি দিতে হবে।
অন্য কথায়, যে কোনো দিক নির্দেশনা আমাদেরকে পবিত্র কোরআন, আল্লাহ রাসুলের সুন্না এবং তাঁর আহলে বাইতের জীবনচরিত থেকে গ্রহণ করতে হবে। এটি করতে গিয়ে কোনো নির্দেশ আমাদের ইচ্ছার বিপরীতে চলে গেলেও তা পালন করতে হবে। স্বাভাবিকভাবেই আল্লাহর নির্দেশ পালন করতে গেলে নানা বিপদ আপদে পড়তে হতে পারে। সমাজ বা পরিবারের বিরোধিতার সম্মুখীন হওয়া লাগতে পারে। এরকম অবস্থায় আল্লাহর নির্দেশ মেনে চলার ক্ষেত্রে সব প্রতিবন্ধকতা দূর করে দেওয়ার জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, আমাদেরকে ধর্মীয় কর্তব্য পালন ছাড়াও জীবনের প্রতিটি ক্ষেত্রে চলার জন্য আল্লাহতালার বিধিবিধান মেনে চলতে হবে। দুই, পার্থিব জীবনের ক্ষণস্থায়ী শক্তির অধিকারীদের কাছে আশ্রয় চাওয়ার পরিবর্তে এক আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীল হতে হবে এবং বিপদে আপদে তাঁর কাছে সাহায্য চাইতে হবে।
তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। অবিরাম ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্বয়ংক্রিয় উৎক্ষেপক উদ্বোধন করল ইরান। বার্ষিক বিমান মহড়া শেষ করল ইরানের বিমান বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, নিজেকে বিজয়ী ঘোষণা করলেন ট্রাম্প। আশা ছাড়তে নারাজ বাইডেনের সমর্থকরা। আমেরিকার নির্বাচনে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের কোনো সমস্যা হবে না, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের আশাবাদ। এবং ভারতের কলকাতায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ, অংশ নিলেন হাজার হাজার মানুষ। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767 তেহরান 19395 ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিএ বক্স নাম্বার 4002 ঢাকা 1000 বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222 নিউ দিল্লি 11048 ইন্ডিয়া। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।